শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শুক্রবার বেলা 12টা আর বাংলাদেশ ও ভারতে শুক্রবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনিসিয়ার এবং বাংলাদেশ সরকারের মধ্যে জেনেভায় একটি সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়েছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
বামফ্রন্টের ডাকা 6 ঘন্টা সাধারণ ধর্মঘটে কলকাতা সহ গোটা রাজ্যই ছিল সচল ও স্বাভাবিক, দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া।
বাংলাদেশের 5টি জেলার নাম পরিবর্তন নিয়ে অধ্যাপক আনিসুজ্জামানের বিশ্লেষণ।
আমার ক্ষুদ্র বিবেচনায় এই পরিবর্তনের আদৌ কোনো প্রয়োজনীয়তা ছিল না এবং এইটা করে বিতর্কের যে মীমাংসা হলো তাও মনে হয় না।
এছাড়াও রয়েছে আলাপন, আজকের বিষয় ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস, অনলাইন ও ইন্টারনেট নিরাপত্তা। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। সিরিয়ায় গিয়ে পৌঁছেছেন প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স সংস্থার পরিদর্শকেরা। সিরিয়ার ডুমায় শনিবার থেকে তাদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের নমুনা সংগ্রহ করার কাজ শুরু করার কথা রয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সম্প্রতি ডুমায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়। OPCW এর কর্মকর্তারা এবং পর্যবেক্ষকেরা যে এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বলা হয়েছে সেখানকার ভূ পরিবেশগত নমুনা সংগ্রহ করবেন, যার মধ্যে রয়েছে মাটির নমুনা সহ যারা ওই আক্রমণের শিকার হয়েছেন তাদের রক্তের নমুনা সংগ্রহ করা এবং সেগুলোকে পরীক্ষার জন্য দলীয় গবেষণাগারে তারা পাঠিয়ে দেবেন। OPCW সংস্থার দায়িত্ব হবে কেবলমাত্র ওই এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল কিনা সেটাই নির্ধারণ করা। গত সপ্তাহে দামেস্কের পূর্বাঞ্চলের গোতা এলাকার ডুমায় আক্রমণে অন্তত 40 জন নিহত এবং 100 মানুষ আহত হয়েছে। সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেছেন। মিয়ানমারের শরণার্থীদের প্রত্যাবাসনের লক্ষ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়েছে। UNHCR মনে করে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং সম্মানজনক প্রত্যাবাসনের যথাযথ পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। এ বিষয়টি নিয়েই ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
ইউনেস্কো মনে করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য যথাযথ পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। শুক্রবার সকালে জেনেভায় ইউনেস্কোর প্রধান ফিলিপো গ্র্যান্ডি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক এতে স্বাক্ষর করেন। জেনেভা থেকে জানানো হয়েছে যেহেতু ইউনেস্কোর বাংলাদেশ এবং মিয়ানমার সরকারের মধ্যে কোনো ত্রিপক্ষীয় চুক্তি নেই, সে কারণে ভবিষ্যৎ প্রত্যাবাসনের লক্ষ্যে দুই সরকারের সাথে ইউনেস্কোকে পৃথক পৃথক দুটো MOU স্বাক্ষর করতে হচ্ছে, যার মাধ্যমে ইউনেস্কোর ওই দুই পক্ষের মধ্যে সমঝোতার জোর চেষ্টা করবে। তবে ইউনেস্কোর মনে করে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের যথাযথ পরিবেশ এখনও সৃষ্টি হয়নি, আর এটা করতে হবে মিয়ানমার সরকারকে। ইউনেস্কোর বলছে প্রত্যাবাসনের আগে শরণার্থীরা নাগরিকত্ব, নিরাপত্তা এবং আইনগত সমতার পরিবেশ সৃষ্টি হয়েছে এমনটি দেখতে চায়। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে এক নিরাপত্তা চৌকিতে তালিবান বিদ্রোহীরা হামলা চালিয়ে অন্তত 11 জন সরকারি নিরাপত্তা সেনাকে হত্যা করেছে। বৃহস্পতিবার রাতে হিরাত প্রদেশের সিন্দান্দা শহরে ওই আক্রমণ হয়। সিন্দান্দা ইরান সংলগ্ন একটি শহর। সিন্দান্দার গভর্নর শুক্রাল্লা সাকে ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে বিদ্রোহীদের অতর্কিত হামলায় নিরাপত্তা বাহিনীর 4 জন সদস্য আহত হয়েছে। তিনি বলেন শহরের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান শাহিদ শরফুল্লাহ আলাউই ওই হামলায় প্রাণ হারান। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন সিন্দান্দা শহরে হামলায় 20 জনেরও বেশি আফগান নিরাপত্তা সেনা নিহত হয়েছে এবং 4টি হামভি সামরিক যান তারা দখল করে নিয়ে গেছে। এর আগে তালিবান আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গাজনি প্রদেশের ডিস্ট্রিক্ট গভর্নর এবং 7 জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাভাষী জনগোষ্ঠীকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এ সম্পর্কেই ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর বিস্তারিত রিপোর্ট।
বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি পাওয়া মঙ্গল শোভাযাত্রার আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। আট প্রতীক নিয়ে শুরু হবে এই শোভাযাত্রা। রমনায় ছায়ানট আয়োজন করেছে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। ঢাকা ছাড়াও দেশের প্রায় সর্বত্র স্বতঃস্ফূর্তভাবে এসব অনুষ্ঠানে লাখ লাখ মানুষ যোগ দিয়ে থাকেন। নিরাপত্তা ব্যবস্থার কথা চিন্তা করে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। মঙ্গল শোভাযাত্রায় মুখোশ না পরার পরামর্শ দেওয়া হয়েছে। উন্মুক্ত স্থানে সব অনুষ্ঠান বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে বলা হয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল মনে করেন, এসব বিধিনিষেধ আরোপের মাধ্যমে রাষ্ট্র সাম্প্রদায়িক শক্তির কাছে নতি স্বীকার করেছে। অন্যদিকে হেফাজত ইসলাম সহ কট্টরপন্থী গ্রুপগুলো বাংলা নববর্ষের অনুষ্ঠানকে হারাম আখ্যায়িত করে তা বন্ধের দাবি জানিয়েছে। এদিকে জাতীয় মাছ ইলিশ রক্ষার স্বার্থে বাংলা নববর্ষ উদযাপনের দিন পয়লা বৈশাখে ইলিশ খাবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাভাষী জনগোষ্ঠীকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট শুক্রবার মিথ্যাচার এবং অসৎ থাকার দায়ে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আর কখনোই সরকারি পদের যোগ্য নন বলে রায় দিয়েছেন। বিদেশি সূত্র থেকে আয় গোপন করার দায়ে উচ্চ আদালত 67 বছর বয়সী শরীফকে জুলাই মাসে দোষী সাব্যস্ত করে। গত বছর শরীফকে ক্ষমতাচ্যুত করা হলে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পার্টি তার উত্তরাধিকারী হিসেবে শাহিদ খাকান আব্বাসিকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। শুক্রবার সুপ্রিম কোর্টের 5 সদস্যের বেঞ্চের সর্বসম্মতিক্রমে রায়ের মধ্যে দিয়ে মিস্টার শরীফ আর কখনোই ক্ষমতায় আসতে পারবেন না অথবা কোনো বিশেষ সময়ের জন্য তার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, এ নিয়ে যেই অস্পষ্টতা ছিল তা দূর হল। তবে একই দলের অনুগত স্বরাষ্ট্রমন্ত্রী মারিয়াম ঔরঙ্গজেব ওই রায়কে ষড়যন্ত্র বলে নাকচ করে দিয়ে বলেন ওই রায় দেশের গণতন্ত্র বিরোধী। গত জুলাই মাসে পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় দুর্নীতির দায়ে নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করা হয়। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া এবং উত্তরপ্রদেশের উন্নাওয়েতে নৃশংস গণধর্ষণের প্রতিবাদে গতকাল মধ্যরাতে দিল্লির ইন্ডিয়া গেটে মোমবাতি মিছিলে যোগ দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এ নিয়ে পরমাশিস ঘোষ রায়ের বিস্তারিত রিপোর্ট।
এই মিছিলে যোগ দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানিয়ে রাহুল গান্ধী টুইট করে বলেন, কোটি কোটি ভারতীয়র মতো আমার হৃদয়ও ভারাক্রান্ত। এদিকে উত্তরপ্রদেশের উন্নাও গণধর্ষণের ঘটনা নিয়ে অবশেষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ মৌনতা ভেঙে বলেছেন, দোষীরা রেহাই পাবে না। তিনি বলেছেন, এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সরকারের এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি রয়েছে। যোগী আদিত্যনাথ বলেছেন, মামলার কথা জানার পরই সরকার অবিলম্বে ব্যবস্থা নিয়ে সিট গঠন করেছে, আমরা বিষয়টি সিবিআইয়ের কাছে পাঠিয়েছি। অপরদিকে জম্মু কাশ্মীরের কাঠুয়ায় 8 বছরের আসিফা বানু নামের এক কন্যা সন্তান ধর্ষণ ও পরবর্তীতে খুনের ঘটনায় সারা দেশ যখন প্রতিবাদে গর্জে উঠছে, তখন শিশু ধর্ষণে দোষীদের শাস্তির জন্য আইন পরিবর্তনের দাবি তুললেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী। তিনি মনে করেন, শিশুদের ওপর যৌন নির্যাতনের মতো ঘৃণ্য কাজে যুক্তদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সোমবার পর্যন্ত পিছানোর নির্দেশ দিয়েছে। এ সম্পর্কে গৌতম গুপ্তের রিপোর্ট।
ভাবা হয়েছিল শুক্রবারই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নিষ্পত্তি হয়ে যেতে পারে পঞ্চায়েত মামলার। বাস্তবে যা ঘটল তা এই, এদিন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার তৃণমূল কংগ্রেসকে বললেন, আগে মামলার সমস্ত পক্ষকে এই মামলার জন্য নোটিশ জারি করুক তৃণমূল কংগ্রেস, সোমবার মামলা শোনা যেতে পারে। নিয়ম মেনে ওই 3 দিন নির্বাচন হওয়া অসম্ভব। তাছাড়া ডিভিশন বেঞ্চে যে তরফই হেরে যাক না কেন, তারা যে সুপ্রিম কোর্টে যাবে এ কথা ধরেই নেওয়া যায়। সে পর্ব মিটিয়ে নির্ধারিত দিনে কেমন করে ভোট গ্রহণ সম্ভব, যা অবস্থা 2018 সালের পঞ্চায়েত নির্বাচন নির্ঘণ্ট ও তার ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত হয়ে গিয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা কলকাতা।
আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বৈঠক করছেন। দুদেশের নেতার মধ্যকার আলোচনায় বাণিজ্য, উত্তর কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কিত বিষয়গুলোই প্রাধান্য পাবে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। সম্প্রতি বাংলাদেশের 5টি জেলার নামের ইংরেজি বানানে পরিবর্তন আনার বিষয়টি বাংলাদেশ সরকার অনুমোদন করেছে। বানানের এই পরিবর্তন নিয়ে আলোচনা সমালোচনাও হয়েছে। এ সম্পর্কে বাংলাদেশের বিশিষ্ট কজনের মন্তব্য নিয়ে প্রতিবেদন উপস্থাপন করছেন আনিস আহমেদ।
বাংলাদেশে সম্প্রতি যে 5টি জেলার নামের বানান পরিবর্তনের বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদন লাভ করেছে, সে নিয়ে বিভিন্ন মহলে নানান রকম আলোচনার ঝড় উঠেছে। এ প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান তার মন্তব্যে বললেন,
আমার যেটা মনে হয় যে এই বিষয়টা তো সেনসিটিভ এবং অনেকেই ভিন্ন ভিন্ন মত এই বিষয়ে দিচ্ছেন, সেই জন্যই একটা বিশেষজ্ঞ কমিটি করে তাদের মতামত নেওয়ার পরে এই বিষয়টা করলে বোধহয় ভালো হতো। তো তাৎক্ষণিকভাবে কিছু পরিবর্তন করা হলো, কিন্তু অন্য জায়গায় এই ধরনের অসঙ্গতি তাহলে আছে এই কথা বলা যেতে পারে। সেই ক্ষেত্রে সামগ্রিকভাবে বিষয়টিকে দেখার জন্য বিশেষজ্ঞ কমিটি যারা বানান উচ্চারণ নিয়ে কাজ করেন তাদের সামনে একটি কমিটি করে এটা করলে বোধহয় ভালো হবে। আমার মনে হয় যে এটা পর্যালোচনা করার অবকাশ আছে, এবং যেহেতু মাত্র 5টি জেলার নামের বানানের পরিবর্তন হয়েছে, অনেকগুলো জেলার নামের জন্য তাহলে পরিবর্তন করতে হবে সমস্যা আনার জন্য, সেই ক্ষেত্রে বিষয়টি পর্যালোচনা অবশ্যই করা যেতে পারে।
বানান পরিবর্তনের পক্ষে যারা, তারা বলছেন যে ঔপনিবেশিক আমলের এই বানান বদলানো দরকার। এরকম বানান মূলত অ্যাংলিসাইজড এবং তা তদানীন্তন ব্রিটিশ শাসকদের সুবিধার্থেই করা হয়েছিল। তবে আবার অনেকেই বলছেন যে বানানের এই পরিবর্তন পূর্ণাঙ্গ নয়, ইংরেজি অক্ষরে বাংলা উচ্চারণের সুবিধার্থে ইংরেজিতে নতুন করে যে বানানের কথা বাংলাদেশের মন্ত্রিপরিষদ বলছেন সেটাকে ইংরেজি এবং বাংলা উচ্চারণের মিশেল এক বানান বলছেন অনেকেই। এ সম্পর্কেই বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বর্তমানে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের ইংরেজির অধ্যাপক ডক্টর সৈয়দ মনজুরুল ইসলাম।
এটা অর্ধেক পরিবর্তন হয়েছে, অর্ধেক হয়নি আসলে। কারণ যেভাবে বাংলা থেকে ইংরেজিতে প্রতিবর্ণীকরণ করতে হয় সেটি মানা হয়নি, এবং এটা হুট করে করা হয়েছে এবং এর জন্য বিশেষজ্ঞদের কোনো মতামত নেওয়া হয়েছে বলে আমার মনে হয়নি। যেমন কুমিল্লাকে যদি আমি কে দিয়েও লিখতাম, কে ইউ এম আই ডাবল এল এ, তাও তো একটা যুক্তি। সিইউ দিলে কি হবে, ইংরেজরা উচ্চারণ করবে কিউমিল্লা অথবা কামিলা, তাতে তো কুমিল্লার কোনো ছন্দই থাকে না সেখানে। তারপর চট্টগ্রামে যদি এ থাকে তাহলে তো চট্টগ্রাম পড়বে। আমি যদি ইংরেজিতেই পড়ার সুবিধার জন্য এই পরিবর্তনগুলি করে থাকি, তাহলে যে কয়েকটা 5টি বা 6টি যেটি বদল করা হয়েছে সেগুলির কোনোটাই সত্যিকার অর্থে ওই ভাষাতাত্ত্বিক ধূপে টিকে না। ঢাকার ব্যাপারটা আলাদা ছিল, DACCA ডাক্কা করা হতো সবসময়, সেখান থেকে DHK ঢাকা মোটামুটি ধারে কাছে। আমাদের এখানে এই পরিবর্তনটা কতখানি যুক্তিসঙ্গত এটি আমার কাছে এখনো খুব পরিষ্কার হয়নি। আমার মনে হয়েছে যে সকল ক্ষেত্রেই কিছু না কিছু অস্পষ্টতা রয়ে গেছে। আমার মনে হয় যে সবগুলি শহরে যদি আমরা কোনো কারণে পরিবর্তন করতে চাই তাহলে একটা বিশেষজ্ঞ কমিটি দিয়ে যাচাই বাছাই করে, তারপর যাকে পাবলিক হিয়ারিং বলে, অর্থাৎ অনেকের সঙ্গে এটা নিয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত। কারণ এটি তো একবার পরিবর্তনের পর আর বারে বারে পরিবর্তন করা যাবে না, দীর্ঘদিন এটি সেখে থেকে যাবে। আর তাছাড়া একটা প্রশ্ন উঠছে যেটি আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়নি, যে এটা উপনিবেশী আমলের একটা বানান বিষয়, সেটি আমরা সংস্কার করতে হবে। উপনিবেশী আমলের বাইরে যদি আমরা চলে যাই, আমাদের আদিল যে বানানগুলি ছিল তো যশোর, তো যশোর নামে পরিচিত, তাহলে এখন যে JASHORE করা হয়েছে, যশোর হয়ে গেল, তাতে তো আমি পুরোনো জায়গায় চলে যাচ্ছি না। আর উত্তর উপনিবেশে যদি আমি কথাটাই তুলি, তাহলে আমাদের পুলিশ বাহিনী চলছে 1861 সালের আইনে, আমাদের আদালত চলছে, আমাদের সবকিছুই চলছে পুরোনো আইনগুলি উপনিবেশের আমলে যেটা হয়েছে। তো সবগুলি পরিবর্তন না করে শুধু কয়েকটা শহরের নাম পরিবর্তন করলে সেটা খুব যুক্তিযুক্ত হচ্ছে বলে আমার মনে হয় না।
বাংলাদেশের কয়েকটি শহরের নামের ইংরেজি বানান সম্পর্কে মতামত জানতে চেয়েছিলাম বিশিষ্ট ভাষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস ডক্টর আনিসুজ্জামানের কাছে। অধ্যাপক আনিসুজ্জামান বললেন,
একটা সময় সরকারের প্রাসঙ্গিক মন্ত্রণালয় থেকে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং আমাকে আহ্বান করা হয়েছিল মতামত দেওয়ার জন্য। আমরা দুজনেই বলেছিলাম যে দেশে অনেক সমস্যা আছে, এইটা কোনো সমস্যা না, এবং এই পরিবর্তনের যে চিন্তা করা হচ্ছে এটা অহেতুক। আমি এখনো মনে করি যে পরিবর্তন করা হয়েছে এটা অহেতুক। ঢাকা বানান পরিবর্তনের একটা যৌক্তিকতা ছিল যে ঢাকার সঙ্গে এক ধরনের বিভ্রান্তি ঘটছিল, তাই ঢাকা ওরা আলাদা করে বানান ঠিক করল। কিন্তু এখন যে সমস্ত বানান পরিবর্তন হলো এগুলো আমার মতে আদৌ প্রয়োজনীয় ছিল না, এবং দেখা যাচ্ছে যে এই সংস্কার করার পরেও কাগজে পত্রে অনেকে লিখছেন কুমিল্লা বানান কেন সিইউ দিয়ে হবে, কেন কে ইউ দিয়ে হবে না, বরিশাল বানান কেন এস দিয়ে হবে না, এটাই হবে। অর্থাৎ এই যে পরিবর্তন করা হলো এরপর নানা প্রশ্ন উঠছে এবং এই প্রশ্ন উঠতেই থাকবে। বাংলাদেশে সমস্যার কোনো অভাব নেই, সব ফেলে দিয়ে একটা যেটা বহুকাল ধরে চলে আসছিল এইরকম একটি বিষয় ওলটপালট করার কি কারণ এটা আমাদের পক্ষে বোধগম্য নয়। বগুড়া বিও জি আর এ দিয়ে লিখলে কি এমন অসুবিধে যে বিও জি ইউ আর এ দিয়ে লিখতে হবে? এখন যারা করেছেন তারা নিশ্চয়ই অনেক ভেবে চিনতে এই যে কাজটা করেছেন, কাজে তাদের চিন্তা বুদ্ধিমত্তা এসব সম্পর্কে কোনো প্রশ্ন করবো না। কিন্তু আমার ক্ষুদ্র বিবেচনায় এই পরিবর্তনের আদৌ কোনো প্রয়োজনীয়তা ছিল না, এবং এইটা করে বিতর্কে যে মীমাংসা হলো তাও মনে হয় না।
এসব মন্তব্য থেকেই বোঝা যায় যে বানানের এই হেরফের সন্তোষজনক নয়। সম্ভবত খুব তাড়াহুড়ো করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ সরকার। সকলেই মনে করছেন যে এই সম্পর্কে যদি কোনো পরিবর্তন করতেই হয় তাহলে সে ব্যাপারে বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটির মাধ্যমে তা করা প্রয়োজন। তাছাড়া বর্তমান পরিবর্তনের ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করা দরকার বলে আমাদের আলোচকরা মনে করেন, এবং সমস্যা দেশে অনেক রয়েছে, এই সমস্যার তাড়াহুড়ো করে সমাধান করা অর্থহীন বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
এবার আলাপন, আজকের বিষয় ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস, অনলাইন ও ইন্টারনেট নিরাপত্তা। উপস্থাপন করছেন রোকেয়া হায়দার ও সেলিম হোসেন।
আলাপনের আলোচনা থেকে আমি ও সেলিম সবাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শ্রোতারা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, এবং আমাদের সঙ্গে আজকে যারা প্যানেলে রয়েছে সেলিম।
জি, সবাইকে স্বাগত জানাচ্ছি আলাপনে। আজকে আমাদের বিষয় আবারও ফেসবুক বিতর্ক, ফেসবুক বিতর্ক এবং সংশ্লিষ্ট বিষয়ে।
ফেসবুকের যিনি সিইও তিনি এখানে কংগ্রেসের শুনানিতে তার বক্তব্য শুনিয়ে গেলেন।
জি, তো এই নিয়ে আমরা আলাপ করব, এবং আজকে আমাদের সঙ্গে দুজন এই ফিল্ডের বিশেষজ্ঞ যোগ দিচ্ছেন। ইতিমধ্যে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইনফরমেশন টেকনোলজি বিভাগের শিক্ষক ডক্টর বি এম মইনুল হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলাপনে। আর আরেকজন যিনি অ্যাডভোকেট রাজর্ষী রায় চৌধুরী, আগের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন, আজকেও যেহেতু এই ইন্টারনেট সিকিউরিটি নিয়েই আজকের মূল আলোচনা হবে, তিনিও এখনও বোধহয় যোগ দেননি। আমি একবার লাইনে পেয়েছিলাম, উনি বললেন যে তিনি এখনও প্রস্তুত হননি, মনে হয় এক দুই মিনিটের ভিতরে আমরা পেয়ে যাব তাকে।
তো ঠিক আছে, আমরা আমাদের আলোচনা শুরু করি। আলোচনার শুরুতেই আমরা কিন্তু এই যে জুকারবার্গ যে মানে তার এই অভিযোগের সত্যতা মানে মেনে নিয়ে দুঃখ প্রকাশ করলেন, সেটা কিন্তু আমার মনে হয় যে শ্রোতাদের আগে শোনানো উচিত।
কারণ এই আলোচনার শুরুর সূত্রপাতই হচ্ছে ফেসবুকের সাম্প্রতিক বিতর্ক, কেমব্রিজ অ্যানালিটিকায় যে ফেসবুকের কাছ থেকে তথ্য নিয়ে কি কি করেছে সেই সব নিয়ে আলোচনা, এবং তার প্রেক্ষিতে ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ যে ক্ষমা চেয়েছেন এবং সাক্ষ্য দিয়েছেন জয়েন্ট প্যানেলের কাছে সেনেট এবং কংগ্রেসে,
এবং তিনি এটা স্বীকার করেছেন যে নিরাপত্তার ক্ষেত্রে ফেসবুকের কিছুটা অবহেলা হয়েছে, সেই অভিযোগ তিনি মোটামুটি মেনে নিয়েছেন।
মার্ক জাকারবার্গের বক্তব্য শোনায় আগে।
হ্যাঁ হ্যাঁ, বেশ।
We didn't take a broad enough view of our responsibility, and that was a big mistake. It was my mistake, and I'm sorry.
তিনি তার দোষ স্বীকার করে নিয়ে
স্পষ্টভাবে তিনি বললেন
যে ব্যক্তিগতভাবে দায় স্বীকার করলেন আর কি।
আচ্ছা, এখন এই দায় স্বীকার করা এবং সরি বলাটা কতটা যুক্তিযুক্ত এবং তা মেনে নেবে কতটা, সেরকম এই সরি বলার পরে কিন্তু অনেক আলোচনা এবং বিতর্ক হয়েছে আপা, এবং সেই বিতর্কে একজন একটি মন্তব্য করেছেন যে এই সরি আসলে যথেষ্ট নয়।
যথেষ্ট নয়
যিনি মন্তব্য করেছেন আমি কালকে শুনছিলাম, তার নাম হচ্ছে নিকোল। নিকোল বলেছেন যে ব্রুকিংস ইনস্টিটিউটের একজন গবেষক নিকোল, তিনি এই নিয়ে আলোচনার সময় বলেছিলেন যে এটি এই দুঃখ প্রকাশটাই আসলে যথেষ্ট নয়, এটি অনেক বড় ঘটনা। তারও একটু ছোট্ট বাইট শোনাই।
I think the sorry or the proverbial sorry is played too much, right? This is a big deal. I mean
হ্যাঁ, বলছিলেন যে এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়,
বিরাট ব্যাপার একটা, শুধুমাত্র সরি বললাম সরি বললাম আর হয়ে গেল তা নয়, কারণ লক্ষ লক্ষ মানুষের একেবারে মানে যা কিছু কোড যে আমরা বলতে পারি একদম সকল তথ্য যেগুলো নিয়ে তারা তাদের একটা প্রাণের ঝুঁকিও দেখা দিতে পারে অনেকের।
আচ্ছা, ইতিমধ্যে আমাদের সঙ্গে আপা যোগ দিয়েছেন কিন্তু রাজর্ষী রায়চৌধুরী, আমরা তাদের কাছ থেকে একটু শুনি প্রথমে, মনে হয় ডক্টর মইনুল হোসেনের কাছে যাওয়া যায়।
রাজর্ষী রায়চৌধুরী এবং যিনি প্যানেলে যিনি
ডক্টর মইনুল
হোসেন, দুজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো সেলিম কি বলছিলেন?
আচ্ছা, মইনুল হোসেন আপনি শুনলেন মার্ক জাকারবার্গ সরি বললেন এবং তার সরির প্রেক্ষিতে এখানকার ব্রুকিং, আপনি জানেন থিঙ্ক ট্যাঙ্ক একটা ডিসির ব্রুকিংস ইনস্টিটিউটের একজন বিশ্লেষক বললেন যে এই সরি যথেষ্ট নয় কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব বড় একটি ঘটনা,
অনেকের জীবনে অনেক ধরনের ঝুঁকি দেখা দিতে পারে এই প্রকাশ।
তো ইন্টারনেট নিরাপত্তা ফেসবুকের এই সাম্প্রতিক তথ্য ফাঁসের কারণে হয়েছে যে এটির প্রেক্ষিতে এই সরি বলা এবং মানুষের নিরাপত্তা ভবিষ্যৎ পৃথিবী ইন্টারনেট এবং অনলাইনের উপর অনেকটা নির্ভরশীল হবে, আপনি কি মনে করেন?
জি ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে সরি বলা যথেষ্ট নয় সেটা ঠিক আছে, কিন্তু আসলে টেকনোলজিটা যদি আপনি দেখেন বা ডিজিটাল টেকনোলজি বা ইন্টারনেটের যে ব্যাপারগুলো, এই টেকনোলজি ইটসেলফ এটা নিজেই ওভাবে সিকিউর না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ডেটা, আপনার প্রাইভেসি ক্ষুণ্ণ হতে পারে, আপনার ডেটা অন্যদের কাছে চলে যেতে পারে। এটা এমন না যে জিনিসটা এরকম না যে মার্ক জাকারবার্গ চাইলেই তিনি ওটা প্রোটেক্ট করতে সব সময় পারবেন, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পারবেন, তারপর প্রতিনিয়ত হ্যাকাররা বলেন বা অন্য যারা এই সংশ্লিষ্ট অনলাইন জগতে ডেটা চুরি করে বলা যাবে, আমি শব্দটা ব্যবহার করব, করেন, তারা প্রতিনিয়ত অ্যাক্টিভ রয়েছেন। সো যে কোনো সময় ডিজিটাল ওয়ার্ল্ডটা বা ইন্টারনেটের ওয়ার্ল্ডটা কখনোই সিকিউর না। আপনি যদি মানে এবং গুগল, ফেসবুক, ইয়াহু, মাইক্রোসফট, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে প্রাইভেসি রক্ষা করার জন্য বা ডেটা সিকিউরিটিটা প্রোভাইড করার জন্য, কিন্তু তারা যে সবসময় পারবে তা কিন্তু না, তারা ফেল করতেই পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই আপনি যখন ইন্টারনেটের ওয়ার্ল্ডে যুক্ত হন বা আপনার ইনফরমেশন গুলো দেন, যতটুকু না আপনার ওই কোম্পানির উপর আপনার ভরসা করা উচিত, তাদের উপর ডিপেন্ড করা উচিত, তার থেকে আপনার মনে রাখা উচিত যে কোনো সময় আপনার এই ডেটাটা চলে যাবে, চলে যেতে পারে, সেই সম্ভাবনাটা রয়েছে, কারণ টেকনোলজি কখনোই 100% সিকিউর না, আমি আবারও বলছি। তো ইন দ্যাট কেস আপনি যদি মনে করেন আপনার কোনো ডেটা সেই রিস্ক আপনি নেবেন না, সেক্ষেত্রে ডেটাটা প্রোভাইডই করবেন না। আমি সিম্পলি বলি অনলাইনের জগৎটা, অনলাইনের দুনিয়াটা সিম্পলি ইনসিকিউর। তো জাকারবার্গ সাহেব ক্ষমা তো চাচ্ছেন সেটা ঠিক আছে, এটা আসলে বাই চান্স বা একটা ইনসিডেন্টের কারণে ওনার কাছে চলে এসেছে জিনিসটা, উনি কাঠ গড়ায় বা উনি প্রশ্নের কৈফিয়ত দিচ্ছেন, অ্যান্সার দিচ্ছেন। অন্য সবগুলো কোম্পানি আপনি দেখেন আমরা কি করি, আমরা যখন সার্ভিস গুলো ইউজ করি আমরা জাস্ট আই এগ্রি বলে দিই, আমরা ওখানে দেখিও না পড়ে যে সেখানে কি কি ক্লজ, টার্মস এন্ড কন্ডিশন রয়েছে। অন্য কোম্পানি গুলো আপনার ডেটা অন্য জায়গায় দিচ্ছে অথবা তারা সিকিউরলি সেটা প্রোটেক্ট করছে না, তাদের ক্ষেত্রে চলে যাচ্ছে। শুধু জাকারবার্গকে বলে লাভ নেই, জিনিসটা সচেতনতার যে ব্যাপারটা সেটা পুরো যারা ইউজার ব্যবহারকারী তাদেরকে সচেতন হতে হবে, যে জিনিস উনি চান না যে কাউকে দিবেন না ডেটাটা সেটা উনার প্রোভাইডই করা উচিত না। কোম্পানি ফেসবুক গুগল যদি বলেও যে আমরা 100% সিকিউরিটি দিচ্ছি, আসলে টেকনিক্যালি এটা পসিবল না, সেটা দেওয়াই উচিত না। আর জাকারবার্গ তো ক্ষমা চাইলেনি, তো সেটা তো আমরা দেখলামই, ওনার হয়তো কিছু জিনিস করার ছিল আগে করেন নাই, যদি এখন চেঞ্জ করেছেন সেটা আমরা দেখতে পাচ্ছি।
এখন নানান রকম পদক্ষেপ তিনি নেবেন, এই গত দুদিন যে তিনি সাক্ষ্য দিয়ে গেলেন সে আশ্বাস দিয়েছেন। আচ্ছা, ইতিমধ্যে এই ফেসবুকের ঘটনার কারণে কিন্তু বিশ্বজুড়ে বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ইন্টারনেট ব্যবহারকারী তারা কিন্তু নানানভাবে আন্দোলন শুরু করেছেন,
যে স্লোগান দিচ্ছেন নানা ধরনের।
একটা স্লোগান আমি শোনাতে পারি যে যেখানে বলছে যে ইন্টারনেট ইজ ডার্ক। হ্যাঁ, ছোট করে একটু শোনাই দেখি।
Zuckerberg is absurd! Zuckerberg! Internet is going dark! Here we go! The internet is going dark!
ইন্টারনেট ইজ গোয়িং ডার্ক, মনে মনে হচ্ছে ইন্টারনেট নিপাত যাকে। অ্যাডভোকেট রাজর্ষি চৌধুরী, ইন্টারনেটের উপরে ভবিষ্যৎ বিশ্ব নির্ভর করছে এরকম কথা বলছেন বিশেষ করে এই ফিল্ডের সংশ্লিষ্ট যারা, এবং আমরাও সেই লক্ষণ দেখতে পাচ্ছি, এবং মানুষের ভিতরে ইন্টারনেট ইজ ডার্ক, ইন্টারনেট ইজ গোয়িং ডার্ক এরকম একটা ধারণা হচ্ছে, আপনি কি বলবেন এই ফিল্ডের একজন এক্সপার্ট হয়ে?
মানে এক্ষেত্রে নতুন করে তো আর বলার আমার কিছু নেই, কারণ এর আগের যতগুলো ডিসকাশন হয়েছে বা আমি যে যে ফোরামে এইগুলো নিয়ে আলোচনা হয়, আমি সব জায়গায় একটা জিনিসই বলে থাকি, সেটা হচ্ছে টেকনোলজি টেকনোলজির জায়গায়, সেটা সেটাকে আমরা যতটা সম্ভব উন্নত করা, যতটা সম্ভব সুরক্ষিত করার চেষ্টা করি, সেটা বিভিন্ন কোম্পানির যারা তাই নিয়ে কাজ করেন, ডেটা নিয়ে কাজ করেন তারা, মানে এগুলো তো তাদের কাছে ডেটা নয়, এগুলো আমাদের কাছে ডেটা, আমার ফেসবুকে ডেটাটা আমার কাছে ডেটা, কিন্তু তাদের কাছে ইট ইজ কল্ড বিগ ডেটা, মানে সেটা এতটাই প্রকাণ্ড যে সেই ডেটাটাকে তারা বিগ ডেটা বলে সম্বোধন করে আর কি, এবং তার একটা কনসেপ্ট আছে, তার থিওরিজ গুলো আলাদা আলাদা। এখন বিষয়টা হচ্ছে যে একটাই বিষয় যেটা বলার সেটা হচ্ছে, মানে আমাদের সাধারণ মানুষের জন্য সেটা হচ্ছে সচেতনতা ছাড়া কিন্তু কোনোভাবে এই বিষয়গুলো থেকে রক্ষা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর সচেতনতা বিষয়টা এমনই, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে মানুষকে বোঝানো যে আমরা কতটা কি করতে পারি বা আমাদের কতটা করা উচিত। আমরা অনেকটাই করতে পারি, কিন্তু এবার ধরুন আমি একটা এমন ইনফরমেশন আমি অনলাইনে পাবলিশ করলাম যে ইনফরমেশনটাতে আমার হয় আর্থিক কিংবা পারিবারিক কিংবা আমার সাংসারিক কিংবা আমার পার্সোনাল কোনো ক্ষতি হতে পারে, সেই সব কোনোভাবেই সেরকম সেনসিটিভ, এগুলোকে আমরা সেনসিটিভ ডেটা বলি, তো এই সেনসিটিভ পার্সোনাল ডেটা তো কখনোই দেওয়া উচিত নয়, যেটা আমাদের একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে যে আমরা সমস্ত সেনসিটিভ পার্সোনাল ডেটা কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি সমস্ত কিছু আমরা দিতে থাকি,
সেটা তো ব্যক্তিগতভাবে নিজেদের সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে, শুধু ইন্টারনেটের উপরে দোষারোপ করলে চলবে না।
এই পার্সোনাল
দুটো ফ্যাসেট আছে, একটা একটা হচ্ছে যে ব্যক্তিগত সচেতনতা আমাদের তরফ থেকে যারা ইউজার তাদের তরফ থেকে, এবং সরকারের এটা একটা জিনিস করণীয়, সেটা হচ্ছে যেসব কোম্পানিগুলোই বিগ ডেটা গুলো নিয়ে কাজ করে তাদেরকে একটা তত্ত্বাবধানে আনা এবং একটা ইউনিফাইড কোড তৈরি করা, মানে যেটা উইচ ইজ কল্ড আ গ্লোবাল ইউনিফাইড সাইবার ল। কারণ এই জিনিসটা না হলে কিন্তু এই সমস্ত কোম্পানিজ গুলোকে বা আমাদের সমস্ত ইউজার যারা তাদেরকে এক জায়গায় কিন্তু কোনো সুরাহা দেওয়াটা সম্ভব হবে না। ফেসবুক ইজ ডিলিং উইথ সাম ডেটা, যেসব ধরুন ওয়ালেট অ্যাপস গুলো রয়েছে, সেই ওয়ালেট অ্যাপে আমরা কি করি, আমরা তাদের টাকা রাখি, যাদের ওয়ালেটে টাকা রাখি এবং সেই টাকা রেখে তাই থেকে আমরা বাজার করছি, দোকান করছি, অনলাইন পারচেজ করছি, এগুলো করছি। আজ যদি কোনো একটা কোম্পানি, ওয়ালেট কোম্পানি যদি আমাদের এভাবে সরি বলতো, তাহলে আমাদের জায়গাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াতো?
হ্যাঁ, সেটাই। আপনি যে বললেন মানে প্রোফাইলে আপনার ব্যক্তিগত কি তথ্য দেবেন কি দেবেন না সেগুলো সংরক্ষণ করার ব্যাপারে, এই দুদিনের যে সাক্ষ্য দিলেন জাকারবার্গ, কিন্তু এরকম মানে নিজেদেরকে সুরক্ষিত রাখার যে নানান রকম পন্থা আছে সেটি
ব্যাখ্যা করেছেন।
আমি ছোট্ট করে একটু শোনাই, জাকারবার্গ নিজেই বলেছেন যে কিভাবে আপনি আপনার নিজের তথ্য সতর্ক রাখবেন বা নিজে সতর্ক থাকবেন, নিরাপদ থাকবেন, শোনাই।
অন ফেসবুক ইউ হ্যাভ কন্ট্রোল ওভার ইওর ইনফরমেশন, the content that you share, you put there, you can take it down at any time. The information that we collect, you can choose to have us not collect, you could delete any of it, and of course you can leave Facebook if you want.
তার মানে তো মানে
অপশন দেওয়া আছে, মানে যে তথ্য আপনি দিতে চান ফেসবুকে ইন্টারনেটে যেখানেই হোক সেটা আপনার নিজের বিষয়, আপনি যদি এখন সব আপনার বিষয় খোলাখুলি ভাবে জানাতে চান, যেটা আপনি বললেন রাজশ্রী রায়চৌধুরী, আমি সেটাই দেখছি যে জাকারবার্গ যেটা বললেন সে তো একই কথা বলছেন, যেটা আমাকে জানতে হবে আমি আমার নিজের তথ্য কতটুকু দিতে চাই।
এবং আপনি সেটা শেয়ার করবেন কিনা কোম্পানি, ইভেন ফেসবুককে দিচ্ছেন, ফেসবুকও আপনার তথ্য পড়তে পারবে না, এরকম ব্যবস্থা আছে, আপনি লক করে রাখতে পারবেন। তো তারপরেও মানুষের তথ্য চুরি হয় কিনা,
মানুষ মনে হয় তথ্য চুরি হয়,
আমি একটু যোগ করতে
চাই,
জিনিস হচ্ছে যে পাবলিক যে ডেটাগুলো সেগুলো কিন্তু আমি ইউজার হিসেবে আমি জানি যে পাবলিক, এটা যে কেউ পেতে পারে, কিন্তু কমপ্লেনটা আসলে সেখানে না, কমপ্লেনটা হচ্ছে জাকারবার্গ সাহেবের অথবা এই কোম্পানিগুলো তারা যেটা করে ইনসাইট বিক্রি করে, বা যে ডেটা হিসেবে আমার 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 চাল চলন, আমার ইন্টারনেটে আমার প্যাটার্নটা কি, ইউসেজ প্যাটার্নটা কি, সেই জিনিসটা আমি কোন প্রোডাক্টটা কিনতে পারি, সেই ইনসাইট হচ্ছে অন্যদের কাছে অ্যানালাইজ করে বিক্রি করে, সমস্যাটা সেই জায়গায়। উনারা থার্ড পার্টিকে অ্যাক্সেস দিচ্ছে না, যেটা আগে কিছুদিন আগে ফেসবুক নিয়ে অভিযোগ যেটা ছিল, উনারা থার্ড পার্টি অ্যাপকে অ্যাক্সেস দিচ্ছে না আমার প্রোফাইলে, আমি কিন্তু উনাকে বলি নাই আমার ফ্রেন্ডের ইনফরমেশন ওই থার্ড পার্টিকে দিয়ে দেয়, আমি কিন্তু ইনফরমেশন দিচ্ছি না, উনারাই সেটা দিয়ে দিচ্ছেন থার্ড পার্টির কাছে, এইখানটাতেই আপত্তি। এবং আমি আরেকটা জিনিস অ্যাড করব, আপনারা দেখবেন যে বিভিন্ন কোম্পানির পলিসিতে লেখা থাকে যে কোম্পানি যে কোনো সময় চাইলে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, আপনি এগ্রি করেন কিনা, আমরা চুক্তি সই করার সময় বলি যে হ্যাঁ এগ্রি করি, বাট এটা কি বাস্তবে আসলে তাই, চাইলে কি উনি একটা ক্লজ লিখে দিবেন যে আমি এই জিনিসটা আমি যে কোনো সময় এই রাইটটা প্রিজার্ভ করি, তার মানে কি এই উনি যা খুশি তা করতে পারবেন, তা কিন্তু না,
ওই টার্মস এন্ড কন্ডিশনে
কেমন আছেন?
হ্যাঁ আপু ভালো আছি, আমি আমার পরিচয় দিই, আমি পঞ্চগড় বাংলাদেশ থেকে দীপক চক্রবর্তী, শুভ
আচ্ছা আগেই বলে নি, আগামীকাল তো নতুন বছর আসছে, শুভ নববর্ষ 1425 শুভ হোক।
জি আপু, জি জি, আপনার থেকে আমাদের যে অনুষ্ঠান যখন শুরু হলো, আমাদের যে প্যানেল অতিথি আছে স্যার মহোদয়, তাদেরকেও আমি শুভ নববর্ষ, এবং আপনাদেরকেও ভয়েস অফ আমেরিকা প্রতিপক্ষ সবাইকে আমি শুভ নববর্ষ। স্যার আমি বন্ধুবা চলে যাচ্ছি,
ধন্যবাদ।
জি, আমার মন্তব্য হচ্ছে যে আমাদের ফেসবুক এবং কি ইমু ভাইবার যেটা যেটাই বলি না কেন, এই যে আমাদের তথ্য প্রযুক্তি ফার্স্ট, এই যে আমি মনে করবো সেটি হচ্ছে একটি ফেসবুক গ্রহণযোগ্যকারী যে ফেসবুক ব্যবহার করে, যে ইন্টারনেট ব্যবহার করে, তাদের প্রতি সতর্ক থাকা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কেন আমাদের সেটি কোথায় আমরা একটা ভালো কাজে, কোথায় আমার টাকার ইমেলের ক্ষেত্রে যখন আমার টাকা আদান প্রদান করি, এই ক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য করেই ভাবে চিন্তে কাজটা কিন্তু করা দরকার। কেন এই ক্ষেত্রে অনেকজন যে ফেসবুক থেকে অনেকজন এবং কি এখান থেকে কম্পিউটার থেকে অনেকজন কিন্তু ফাঁস হতে পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি এটা কি ফাঁস এভাবে কি থাকবে না, ফাঁস হওয়ার কোনো বন্ধ কি সংক্ষেপে কি হবে আশা আছে কিনা, এবং কি আমাদের যে তরুণ প্রজন্ম যে অনেকজন যে বিদেশ থেকে টাকা যে আমদানি করে, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের ফেসবুক আইডি এবং কি ইমু ভাইবার থেকে, আপনারা কি মানে আমাদের প্যানেল অতিথি কি ভাবতেছে আর কি। নমস্কার।
আচ্ছা, ফেসবুকের তথ্য চুরি বন্ধ করার উপায় কি এটা নিয়ে আমরা জিজ্ঞেস করব, আরেকজন শ্রোতা আছেন তারও প্রশ্ন,
তার প্রশ্নটা নিয়ে নিয়ে তারপরে দুজনের একসাথে।
হ্যালো,
হ্যালো, আমার মনে হয় লাইনটা কেটে গেছে।
লিয়াকত আলী আছেন?
হ্যালো,
জি 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 বলুন। আজকে আমরা যে আলোচনায় আছি ইন্টারনেটের নিরাপত্তা নিয়ে ফেসবুকের বিতর্ক,
আপনার কি বক্তব্য বলুন।
হ্যালো,
আজকে যে বিষয়, হ্যালো,
শুনতে পাচ্ছি বলুন। আচ্ছা যাই হোক, হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন তাড়াতাড়ি।
জি, আজকের যে বিষয় ফেসবুকের, আমি চট্টগ্রাম লিয়াকতের, চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি।
হ্যাঁ বলুন।
ফেসবুকের যে আমাদের নতুন প্রজন্ম এবং দক্ষিণ এশিয়ার মানুষ যেভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইমো এইসব ইন্টারনেটের যেসব সুবিধা আছে, মানুষ অনেক অ্যাডভান্স হয়েছে, অনেক অগ্রগতি হয়েছে, মানুষের ব্যবহার শিখেছে, সাথে সাথে যে তথ্যগুলো আসতেছে যে এখান থেকে যদি গোপন তথ্যগুলো ফাঁস হয়ে যায়, মানুষের আইডি চুরি হয়ে যায়, তাহলে একটা বিশাল দুঃখজনক ব্যাপার। এটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি বা রক্ষা করতে পারি, এটার জন্য আমি চিন্তা করছি।
হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীপক চক্রবর্তী এবং লিয়াকত আলী দুজন প্রশ্ন করেছেন। ডক্টর মইনুল হোসেন, আপনি কি একটু এই প্রশ্নে শুনেছেন নিশ্চয়ই প্রশ্ন, যে ফেসবুকের তথ্য চুরি বন্ধ করার কি উপায় আছে, আর আমাদের
রাজশ্রী রায়চৌধুরী তো তখনই বললেন,
যে সমস্ত ওয়ে বা গাইডলাইন গুলো দেওয়া থাকে সেটা কিন্তু আমাদের সাধারণ ব্যবহারকারীরা ফলো করে না সাধারণত। তো আপনাকে যদি এখন কমপ্লেনটা হয় কখন, আপনাকে বললো যে আপনাকে একটা রুম দেওয়া হলো, সেখানে তালা চাবি দিয়ে দিয়ে যাওয়া হলো, আপনাকে বলা হলো বাইরে যাওয়ার সময় আপনি এটা লক করে যাবেন, আপনি কি করলেন খোলা রেখে চলে গেলেন, পরে এসে বাসায় চুরি হলো, দেন আপনি কমপ্লেন জানালেন আমি কিভাবে এটা এখান থেকে কেন চুরি হলো এবং আমি কিভাবে এখান থেকে মুক্তি পাই। মুক্তি পাওয়ার বা প্রোটেক্ট করার ওয়েটা কিন্তু খুব সুন্দর করে বলে দেয় আর কি করা যাবে কি করা যাবে না। ক্ষেত্র বিশেষে আমরা সেটা পড়েই দেখি না, ক্ষেত্র বিশেষে আমরা গাইডলাইন গুলো ফলো করি না। তো সেটা গাইডলাইন ফলো না করে আপনি যদি পরবর্তীতে কমপ্লেন করেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা জিনিসটা সেটাই দেখি, ওনারা খুব বোকার মতো পাসওয়ার্ড আরেকজনের সাথে শেয়ার করেছেন অথবা পাবলিক জায়গায় গিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করেছেন যেখানে কি লগারের মাধ্যমে খুব সহজে ওনার পাসওয়ার্ড পেয়ে যেতে পারে। সিকিউরিটি কোয়েশ্চেন দি টু স্টেপ অথেন্টিকেশন থাকে, বেশ কিছু ওয়ে আছে প্রোটেক্ট করার আপনার আইডিটা।
একটু আগে তো মার্ক জাকারবার্গ নিজেই বললেন এটা করা যায়, নিজে নিজেই এটা নিয়ন্ত্রণ করা যায় আপনার ব্যক্তিগত তথ্য। অ্যাডভোকেট রাজেশ্বর
মেইনলি হচ্ছে যে ফলো করা, সচেতনভাবে যেভাবে গাইডলাইন দেওয়া আছে সেটা ফলো করলে
পাসওয়ার্ড যেগুলো দিই, স্যার যেটা বললেন যে এই পাসওয়ার্ড গুলো সঠিক গাইডলাইন ওয়াইজ বা পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড বলতে যা বোঝায় যে কিছু ক্যারেক্টারের কম্বিনেশন এবং একটা র্যান্ডম কম্বিনেশন যেটাকে গেস করাটা কঠিন, সেরকম জিনিসগুলোকে দিলে আমাদের পক্ষে প্রোটেকশন লেভেলটা বেটার হয়। তারপরে গুগলে দেখুন ওই টু স্টেপ ভেরিফিকেশন, জিমেলে টু স্টেপ ভেরিফিকেশন আছে, সেটা অনেকে অ্যাক্টিভেট করে রাখেন না। ওই টু স্টেপ ভেরিফিকেশন দিলে কি হয়, আপনার ইউজারনেম পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায় তাহলে তিনি যদি লগ ইন করার চেষ্টা করেন তখন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি আসে, যতক্ষণ ওই ওটিপিটা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত মেল আইডি খুলবে না। মেলটা আমাদের অনেক ইম্পর্টেন্ট জায়গা আর কি, মানে রাদার দেন ফেসবুকটা, মানে আমি পার্সোনালি খুব একটা বিশাল কাজের জিনিস বা সাংঘাতিক জিনিস সেরকম মনে করি না, এটা মোর দ্যান সোশ্যালাইজেশন দেন।
আসলে মানুষের মানুষের যোগাযোগ প্রতিষ্ঠা যেটা অনেকেই বলছেন সেটা
মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম একটা সেটা, কিন্তু আমরা মেলটা যেমন আমাদের রেগুলার বিজনেসে আমরা মেল ইউজ করছি, আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করছি, এ করছি, তাতে বিভিন্ন রকম ডকুমেন্টের আমরা আদান প্রদান করছি, অফিশিয়াল ডকুমেন্ট আদান প্রদান করছি, সেই জায়গাগুলোর প্রোটেকশনটা আরো বেটার হওয়া উচিত।
হ্যাঁ সেটাই, সেই কথাই কিন্তু
প্রশ্ন গেল। কিন্তু আরেকটা বিষয় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, যেটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি বা হওয়া কতটা সম্ভব হচ্ছে সেটা জানি না, হয়তো ইন্টারন্যাশনাল রিলেশন বিভিন্ন দেশের মধ্যে সেটা অনেকটা বাধা হয়ে দাঁড়াচ্ছে সেক্ষেত্রে, কিন্তু এই যে আমি একটু আগে বলছিলাম যে একটা ইউনিফাইড কোডিফিকেশন যেটা খুব প্রয়োজন, মানে একটা গ্লোবাল আইন এবং একটা গ্লোবাল এনফোর্সমেন্ট এজেন্সি, মানে একটা গ্লোবাল সাইবার পুলিশ। যেমন একটা দেশের যেরকম একটা আইন আছে এবং দেশের একটা পুলিশ প্রশাসন আছে, সেরকম একটা পৃথিবীর আইন এবং পৃথিবীর পুলিশ প্রশাসন ভীষণ জরুরি।
হ্যাঁ, কারণ বিশ্বব্যাপী এই জিনিসটা ব্যবহার হচ্ছে,
কারণটা একটাই, সেটা হচ্ছে যে এটার কোনো মানে এটাকে জুরিসডিকশন কিছু নেই, এর কোনো জিওমেট্রিক্যাল মানে জিওগ্রাফিক্যাল জুরিসডিকশন কিছু নেই যে না আমার এইটুকু জায়গার মধ্যে এটা সীমাবদ্ধ, তা নয়।
না, এটা তো হওয়া উচিত, কারণ কারণ এই বিষয়টা এখন মানুষ বলে যে ভার্চুয়াল ওয়ার্ল্ড, বিশেষ করে ইন্টারনেট অনলাইনের কারণে পুরো বিশ্বটাকে,
আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ড বলে আমরা তাদেরকে ওই ভার্চুয়াল ওয়ার্ল্ডের আবার সিটিজেন বানিয়ে নিয়েছি, তাদেরকে আমরা সিটিজেন না বলে বলি নেটিজেন,
এইজন্য একটা ভার্চুয়াল রেগুলেশন
রেগুলেশনও থাকা দরকার। তো এই বিষয়ে এই ধরনের
প্রতিষ্ঠানটা ভীষণ জরুরি, যেটা খুব
অভাব আছে এই এই বিষয়ে
যোগ দিয়েছি।
আমি শ্রোতার কাছে যাওয়ার আগে একটা টেরেল ম্যাকসুইনির কিছু বক্তব্য শোনাতে চাই। তিনি হচ্ছেন
টেরেল ম্যাকসুইনির
প্রচারণামূলক অস্বচ্ছ ব্যবসায়িক কাজকর্মের বিপক্ষে ক্রেতা সাধারণের স্বার্থ রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান ফেডারেল ট্রেড কমিশনের কমিশনার টেরেল ম্যাকসুইনি। তিনি সম্প্রতি বলেছেন যে এই প্রযুক্তি শিল্পে আরও নিয়ন্ত্রণের প্রয়োজন।
We see that the platform, while being very positive for connecting people, comes with these consequences that mean that it can also be used to spread information that is either false or disinformation or even fake news very rapidly.
টেরেল ম্যাক্সিনি যেমন বলছিলেন যে আমরা দেখছি এই প্রতিষ্ঠানটি মানে ফেসবুক মানুষে মানুষে যোগাযোগ প্রতিষ্ঠার কাছে খুবই অগ্রণী এবং ইতিবাচক ভূমিকা রাখছে। ফলে একইভাবে এই চিন্তাটাও থাকা দরকার যে এখান থেকে তথ্য নিয়ে বা ভুল তথ্য ব্যবহার করে যে কেউ যে কোনো কিছু করতে পারে, কারো ক্ষতি করতেও পারে, সেটা আমাদের স্মরণ রাখা উচিত।
এই কারণেই তো ফেসবুক আলোচনায় এসেছে সম্প্রতি।
সেটাই তাই। তবে আমি শ্রোতাদের মনে করে দিই, এখনও যারা শুনছেন এবং যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা সরাসরি টেলিফোন করতে পারেন আমাদের স্টুডিওতে। ফোন নম্বর 2026193062।
নূর আলম সিদ্দিকী নামে একজন আমাদের সঙ্গে আছেন, তার বক্তব্য শুনি।
আমরা শুনে নি।
হ্যালো,
আমি নূর আলম সিদ্দিকী নূর দিনাজপুর থেকে বলছি।
জি জি বলুন।
আজকের যে আলোচ্য বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে বাংলাদেশের বলতে গেলে অধিকাংশ শিক্ষিত সমাজ এখন এই ফেসবুকের প্রতি চোখে পড়ছে, কারণ এটা সামাজিক যোগাযোগ। কারণ ওদের সঙ্গে চলতে হলে এই এক বিকল্প নাই, কারণ এই ফেসবুকের মাধ্যমে এখন যোগাযোগ ভালো হচ্ছে, মানুষ এখন ব্যবসা করতেছে, সামাজিক উন্নয়ন ঘটছে, আর্থিক উন্নয়ন ঘটছে। কিন্তু এই ফেসবুকে যে বিষয়টা এখন খুব সিকিউরিটি প্রয়োজন আছে, কারণ কিছুদিন আগে আমি দেখলাম যে ফেসবুকে যিনি প্রতিষ্ঠাতা, হ্যাঁ, জুকারবার্গকেও একটা বিচারে কাঠ করে দাঁড় করানো হয়েছে, কারণ অনেক তথ্য এখানে চুরি হয়েছে যেটা আমরা জানতে পেরেছি। আমি মনে করি যেখানে আমরা অনেক তথ্য ডকুমেন্টস ভিডিও অনেক কিছু আমরা এখানে সেভ করে রাখি, সেটা যদি আবার চুরি হয় তাহলে কিন্তু আমাদের সামাজিক অবক্ষয় আসতে পারে, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে কিন্তু একটা বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। এটার প্রভাব কিন্তু আমাদের দেশের উপরে বা আর্থিক সামাজিক উপরে পড়বে। কিন্তু সেক্ষেত্রে বলতে যারা এক্সপার্ট আছেন বা যারা নিয়ন্ত্রণ করেন, হ্যাঁ, যারা সরকার আছেন, সবাইকে অনুরোধ করবো এই অনুষ্ঠানের মাধ্যমে যে অবশ্যই জানো আমাদের ফেসবুক এবং এই ইন্টারনেট এই বিষয়ে যেন অবশ্যই একটা সিকিউরিটি আওতা আনা হয় এবং নিয়ন্ত্রণের জন্য যেন একটা উপযুক্ত বা একটা গ্রহণযোগ্য যেন একটা সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়, যাতে করে আমরা আগামীতে নির্বাচন হবে নিশ্চিন্তে আমরা এই ফেসবুকে ফেসবুক ইউজ এবং এই ফেসবুকে যে আমরা
ডকুমেন্ট তো করবেন, কিন্তু যারা ব্যবহার করছেন,
হ্যাঁ, নিরাপদ থাকে। আমরা বলি যে যারা আমরা বিশেষ করে হয়তো নিয়মিত ফেসবুক চালায়, কিন্তু তারা বিশেষ করে গ্রামাঞ্চলে আছেন, হ্যাঁ, তারা কিন্তু অনেকে আছে না বুঝে ফেসবুক চালায়, মানে স্রোতে গা ভাসায়।
আমি যদি কোনো একটা ইন্টারনেট ক্যাফেতে গিয়ে আমার সবকিছু তথ্য উপাত্ত ব্যবহার করে তারপরে দুম করে উঠে চলে গেলাম, বন্ধু ডাক দিল, তখন হয়তো আমার পাসওয়ার্ডটাই আমি মানে আমি ইন্টারনেটটা বন্ধ করতেই ভুলে গেলাম, পাসওয়ার্ডটা রয়ে গেল। যে কোনো সময় যেমন একটু আগেই আমাদের দুজন প্যানেলিস্ট দুজনেই এই মন্তব্য করেছেন যে আমাদেরকে তো সচেতন থাকতে হবে। সেলিম, তুমি কোনো বক্তব্য শোনাবার কথা?
আমি বক্তব্য শোনাবার কথা বলছিলাম রেগুলেশন নিয়ে। একটু আগে যে বলছিলেন যে একটা গ্লোবাল ভার্চুয়াল রেগুলেশন ল হওয়া দরকার, সেরকম ল নিয়ে জাকারবার্গ এবার যে সাক্ষ্য দিলেন এই আইন প্রণেতাদের সামনে, ও নানানভাবে কিন্তু একটা রেগুলেশন করার কথা বারবার বলা হচ্ছিল এবং জাকারবার্গও শেষ পর্যন্ত বললেন যে হ্যাঁ, রেগুলেশন একটা হওয়া দরকার, কিন্তু সেই রেগুলেশন একটু চিন্তা ভাবনা করে করতে হবে যাতে সেটা যুগোপযোগী হয় আর কি।
So my position is not that there should be no regulation, but I also think that you have to be careful about what regulation you put in place for a lot of the reasons that you're saying. I think a lot of times regulation, by definition, puts in place rules that a company that is larger, that has resources like ours, can easily comply with, but that might be more difficult for a smaller startup to comply with. So I think that these are all things that need to be thought through very carefully when thinking through what rules we want to put in place.
আচ্ছা, আপনারা দুজনই শুনলেন রেগুলেশনস নিয়ে জাকারবার্গের বক্তব্য যে রেগুলেশন একটা হওয়া দরকার, কিন্তু এমন রেগুলেশন যেন না হয় যেটা ছোট ছোট প্রতিষ্ঠানগুলো বিপদে পড়ে। ফেসবুক বা এরকম রিলেটেড যতগুলো সামাজিক যোগাযোগের মাধ্যম ইতিমধ্যেই তৈরি হয়েছে, তো আপনি বলছিলেন অ্যাডভোকেট চৌধুরী যে একটা গ্লোবাল আইন হলে ভালো হয়, কী ধরনের আইন হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়?
যেরকম একটা দেশের পক্ষে একটা সাইবার ল রয়েছে, যেরকম আমাদের ভারতবর্ষের যে সাইবার ল, সেই সাইবার ল এর যে জুরিসডিকশনটা সেটাকে কিন্তু গ্লোবাল ফরম্যাটে দেওয়া আছে। মানে আমার দেশের কোন একটা সিস্টেম যদি হ্যাম্পার করে কোন একজন অন্য দেশের নাগরিক, তাকেও কিন্তু এই আইনের আওতায় এনে শাস্তি বিধানের ব্যবস্থা রয়েছে এই আইনে, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অফ 2000। কিন্তু সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তার ইমপ্লিমেন্টেশনের প্রবলেম। এবার গ্লোবাল লটা এই কারণেই হওয়া প্রয়োজন, যেটা হচ্ছে ধরুন এখন যেরকম হয় আর কি প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে, আমরা যখন একটা ম্যাটার একটা কমপ্লেন ফাইল করছি পুলিশের কাছে, পুলিশ হয়তো সেই জিনিসটা ফেসবুককে লিখছে বা গুগলকে লিখছে, যে থ্রু প্রপার চ্যানেল, মানে থ্রু যেটা আমাদের অফিসিয়াল চ্যানেল আছে সেই চ্যানেলে লিখছে যে এইটার একটা ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করা হোক, যাতে আমরা যিনি অফেন্ডার তাকে আমরা জাস্টিসের সামনে খাড়া করতে, মানে কোর্টের সামনে
ন্যায় বিচারের সামনে আনতে পারি
উইথ এভিডেন্স, হ্যাঁ বিচারে বিচারাধীন আনতে পারি। কিন্তু তাতে সমস্যা হচ্ছে কি, সেই উত্তরটা কিন্তু দীর্ঘদিন ধরে পেন্ডিং, এবং সেই উত্তরটা কিন্তু দে আর নট ইভেন বদার টু গিভ দ্য আনসার, যে কারণে কি হচ্ছে এই যে যারা অপরাধী তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে, বহুকাল ধরে তার রিপ্লাই আসছে না, রিপ্লাই না এসে সেই জিনিসগুলো, এই যে একটা নন কোঅর্ডিনেশন, একটা কোঅর্ডিনেশন, তারা চাইলেই কিন্তু এক সেকেন্ড লাগে তাদের ইনফরমেশন গুলো বার করে দিতে, কিন্তু বিভিন্ন এই যে এত ইনফরমেশন জড়ো হচ্ছে, প্লাস কি বড় কোম্পানিজ গুলো মানে আমাদের ইন্ডিয়াতে তার একটা হাব হওয়া দেয়, মানে প্রত্যেকটা কান্ট্রিতে দেয়ার শুড বি অ্যান অফিস, যেখানে কি আমরা তাদের সাথে বলার, ফেসবুক একটা ইন্ডিয়া অফিস থাকা উচিত, যেখানে আমরা গিয়ে বলতে পারি যে ফেসবুক দেখো তোমার এগেনস্টে আমার এই বক্তব্য রয়েছে,
নিয়ন্ত্রণের ব্যবস্থা তৈরি করা হোক এবং সেটা কার্যকর করা হোক।
ডক্টর মইনুল হোসেন কিছু বোধহয় যোগ করতে চাচ্ছেন?
হ্যাঁ বলুন।
এটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে, অনেক কান্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে গভর্নমেন্ট ফেসবুকের কাছে বা ওই যে অনলাইন সার্ভিস প্রোভাইডার কাছে এমন ইনফরমেশন পাচ্ছে যেটা আসলে ক্ষেত্র বিশেষে পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য, যে অপোজিশনকে সাপ্রেস করার জন্য অথবা অন্যদের উপর প্রতিহিংসামূলক এই ধরনের এভিডেন্স অনেক বেশি ক্ষেত্রেই হয়েছে। তো সেই ক্ষেত্রে একদম ডিরেক্টলি আমি মনে করি না যে ফেসবুক আসলে দিয়ে দেওয়া উচিত সবকিছু। এখানে এখানে হয়তো উনি লর কথাটা বলছেন বা একটা গাইডলাইন বা একটা রেগুলেশনস এর কথা বলছেন যে কোন জিনিসগুলো দেওয়া উচিত, কোন জিনিসগুলো দেওয়া উচিত না, কোনটা আমরা দিতে পারবো, কোনটা দিতে পারবো না, একদম স্ট্রিক্ট সব ডেটা দিয়ে দিতে হবে চাইলে এটা এটা কিন্তু আমি মনে করছি না। কারণ প্রতিহিংসামূলক ভাবে অনেক ক্ষেত্রে এই রিকোয়েস্ট গুলো গভর্নমেন্ট গুলোর পক্ষ থেকে, বিভিন্ন দেশের কথা বলছি আমরা, করে থাকে ওই এজেন্সি গুলোর কাছে বা ফেসবুকের কাছে বা জিমেইল এর কাছে। সেক্ষেত্রে আমি মনে করি না সবই দেওয়া উচিত। হ্যাঁ অফকোর্স এখানে একটা রেগুলেশন বা কোনগুলো দেবো আমরা কোনগুলো দেবো না সেই জিনিসের জন্য একটা ক্লিয়ার গাইডলাইন, ক্লিয়ার একটা পলিসি থাকা উচিত।
আচ্ছা
একজন টেলিফোনে আছেন,
আমরা যেটা সমস্যা আছে রিগার্ডিং ডেটা, সেটা হচ্ছে যে ডেটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিষয়টা খুব আপেক্ষিক, মানে আমার কাছে যে জিনিসটা ওপেন হওয়া উচিত সেই জিনিসটা কিন্তু কোন একটা কোম্পানির কাছে ক্লাসিফাইড ডেটা, আবার তার কাছে যেটা ক্লাসিফাইড ডেটা সেটা হয়তো অন্য কোন একটা এজেন্সির কাছে, সেটা হয়তো পাবলিক ডেটা।
তা তো নিশ্চয়ই।
মানে এই যে ডেটার ক্লাসিফিকেশন অফ ডেটা, এটা কিন্তু করাটা খুব ডিফিকাল্ট। যে আমি এবার কোন একটা কোম্পানি হয়তো রেগুলেশন তৈরি করলো, সেই রেগুলেশন ওয়াইজ তারা কোন একটা ইনফরমেশন দিচ্ছে বা দিচ্ছে না, সেটা কিন্তু একটা গভর্নমেন্ট ইন্টারভেনশন কিংবা একটা ইন্টারন্যাশনাল এজেন্সির ইন্টারভেনশনটা প্রয়োজন।
আমি আব্দুল্লাহ বলছিলাম চুয়াডাঙ্গা থেকে। শুভ নববর্ষ।
নববর্ষ। এবং শ্রোতারা যারা শুনছেন কয়েকজনের নাম আমি বলি, মাসুদুর রহমান, আবু বকর সিদ্দিকি, আহমেদ মনির, ওমর শরীফ সৌদি আরব থেকে শুনছেন, শঙ্কর হালদার, রথিন রায়, অনেকেই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন ভয়েস অফ আমেরিকাকে, বাংলা বিভাগকে, আমরাও আমাদের বাংলা বিভাগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি
নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
এবার আব্দুল্লাহ আপনার কোনো প্রশ্ন আছে?
হ্যাঁ আপা, আমার প্রশ্ন আছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা মানে তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই।
হ্যাঁ বলুন।
যে আপনার হয়তো আপা মনে আছে 2015 সালে আমরা যশোরে একটা ছোট সমাবেশ করেছিলাম আর কি, আপনি সেখানে ছিলেন।
হ্যাঁ।
তো ওই দিন আপনার এই অনুষ্ঠানের ছবি আমি ফেসবুকে পোস্ট করার পর রাতে ঢাকা থেকে একটি জাতীয় দৈনিকের একজন মানে রিপোর্টার আমার সাথে টেলিফোনে এই বিষয়ে মানে তথ্য দিতে চান আর কি। তো আমি তাকে এক পর্যায়ে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি আমার মোবাইল নাম্বারটা কোথায় পেলেন? তো ওই ভদ্রলোক আমাকে বললো কেন আপনার ফেসবুক থেকে। আমি দেখলাম যে বিরাট ব্যাপার, মানে এই জিনিসটা হয়তো ভালো দিক ছিল কিন্তু এটা তো একটা খারাপ উদ্দেশ্য, অন্য কেউ তো ব্যবহার করতে পারতো।
তারপর থেকে
আমি সচেতন হয়েছি আর কি। তো যাই হোক, ওই মার্ক জুকারবার্গ যেটা বলেছেন যে ওই মানে আমার ব্যক্তিগত তথ্য আমি
কতটুকু দেব, হ্যাঁ
তার উপরে নির্ভর করবে আমার নিরাপত্তা,
সেটা তো অবশ্যই।
তো আর একটা বিষয় যে বাংলাদেশ বা দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষ করে ভারত বাংলাদেশের যে সমস্ত ফেসবুক ইউজার আছেন তাদের তথ্যের কোন চাহিদা কি আছে কিনা এটা আমার জানার ইচ্ছা আছে।
তথ্যের চাহিদা,
চাহিদা তো অবশ্যই আছে,
তথ্যের চাহিদা। এবার এই বিষয়টি সামনে এসছে যদিও আমেরিকান ফেসবুক ব্যবহারকারীদের তথ্য কেমব্রিজ অ্যানালিটিকা দেওয়ার কারণে, কিন্তু সারা দুনিয়ার মানুষের বিষয়ই এর সঙ্গে জড়িত। আচ্ছা, যে বিষয়টি আলোচনা হচ্ছিল আপা, আমি দুজন এক্সপার্টের কাছে বলছি যে ফেসবুক, ইয়াহু, গুগল, লিঙ্কডেন, ইমো, ভাইবার সহ এরকম যতগুলো সামাজিক মাধ্যমের প্রতিষ্ঠান রয়েছে সেগুলো আপনি বললেন অ্যাডভোকেট চৌধুরী যে একটি গ্লোবাল আইন করে ভার্চুয়াল ওয়ার্ল্ডের
কিছু
সারা সবার জন্য এক এক আইন মেনে চলার ব্যবস্থা করা যায় কিনা, এ ধরনের কোনো মানে সাইবার ম্যানেজমেন্ট কোনো ইন্টারন্যাশনাল বডি কি আছে কিনা ইতিমধ্যে, যেরকম জাতিসংঘ?
সেরকম কিছু নেই, ইউনাইটেড নেশনস মাঝে মধ্যে বিষয়টা নিয়ে চেষ্টা করেন। আর ইন্টারপোল কে কিছু পাওয়ার দেওয়া আছে, ইন্টারপোল তার এনফোর্সমেন্ট পার্টটা দেখেন, তো সেই জিনিসগুলো যে খুব একটা বিরাট একটা সংঘবদ্ধ বিষয় রয়েছে বা সংঘবদ্ধতার মধ্যে রয়েছে তা নয়। এক্ষেত্রে আমি মানে আবারও বলতে চাই যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই জিনিসটা দুটো দেশের মধ্যে, সেটা কিন্তু অনেক সময়ই আমাদের এই আইনের গ্লোবালাইজেশনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
আমি একজনের ছোট্ট একটা শোনাতে চাই, বক্তব্য শোনাতে চাই, যিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড টেকনোলজি যুক্তরাষ্ট্রের, ক্রিস ক্যালাব্রেস। তার একটি ছোট্ট বক্তব্য শোনাতে চাই, তার বক্তব্যের পরে আর তিন মিনিট সময় আছে, এরপরে ক্রিসের বক্তব্য একটু শোনাই।
I think we all have the right to control our personal information, but we have to be careful about systems that would restrict our free speech as well, because Facebook has a lot of power over what we say.
এইটা শোনানোর জন্যই যে বলা হচ্ছে যে সবকিছু ঠিক আছে কিন্তু ফেসবুকের হাতে
অনেক
ক্ষমতা রয়েছে আমাদের পার্সোনাল ইনফরমেশন নিয়ন্ত্রণ করবার। ডক্টর মইনুল হোসেন, আপনি যদি মিনিটখানেক আমাদেরকে একটু বলেন সমাপনী বক্তব্য হিসেবে।
জি, ফেসবুকের কাছে আছে অন্য, শুধু ফেসবুক না, আমি বারবার বলছি অন্য যে সমস্ত অনলাইন
সার্ভিস
আছে সবার কাছেই আমার আমার ডেটা আমি প্রোভাইড করছি, এবং সেটা তারা ইন্টেনশনালি হোক বা আনইনটেনশনালি হোক তারা এটার 100% সিকিউরিটি দিতে পারবে না, টেকনিক্যালি পসিবল না এটা। সো আমি বলবো যে জিনিস আপনি চান না, যে ইনফরমেশনটা আপনি চান না যে লিক হোক বা চুরি হয়ে যাক বা অন্য কেউ জানুক, সেই জিনিসটা অনলাইনের জগৎকে বিশ্বাস করে কখনোই অনলাইনে রাখবেন না, সেটা দেবেন না, কারণ তারা চাইলেও আপনার এই ডেটা প্রোটেক্ট করতে সবসময় পারবে না। এবং আপনার একটা সার্ভিস হয়তো হুট করে লগ ইন করে বা ইউজ করে দেখিতে বলে শুরু করে দিলেন ব্যবহার করা, সেটা না করে যদি সম্ভব হয় একটু ওদের গাইডলাইন গুলো পড়বেন, যে আপনার বিশেষ করে পাসওয়ার্ডের ক্ষেত্রে, এটা একদম কমন গাইডলাইন, শুধু একটা অ্যাপের জন্য না বা একটা সার্ভিসের জন্য, সবকিছুর জন্য পাসওয়ার্ডটা কেমন হওয়া উচিত, লেন্থ স্ট্রং হওয়া উচিত, সেখানে স্পেশাল শুধু ABCD না দিয়ে স্পেশাল ক্যারেক্টার থাকা উচিত, আপার কেস লোয়ার কেস থাকা উচিত। এটা কেন বলা হয়, তাহলে ব্রেক করাটা কঠিন হয়ে যায়, পাসওয়ার্ডটা হ্যাকাররা ব্রেক করতে পারে না। আর হচ্ছে পাবলিক প্লেসে ইন্টারনেট ইউজ করবে খুব সতর্কভাবে, এমন কোন জায়গায় লগ ইন করবেন না যেখানে আপনার সেন্সিটিভ ইনফরমেশন থাকে, ইউজফুল ইনফরমেশন থাকে। তো ওয়ান্স এগেইন, সিকিউরিটি 100% প্রোভাইড করা সম্ভব না অনলাইনের দুনিয়াতে, যেটা আপনি ফেস টু ফেস কাউকে বলবেন না সেটা আপনি অনলাইনেও বলবেন না,
সেটা
আপনি ফেস টু ফেস কারো কাছে শেয়ার করবেন না, অনলাইনেও শেয়ার করবেন না, আর গাইডলাইন গুলো ফলো করবেন, এতটুকুই আমার আমার পক্ষ থেকে।
ধন্যবাদ রাজশ্রী রায় চৌধুরী।
তো এই তিনটে মন্ত্র যদি সবাই মেনে চলেন তাহলে আমার মনে হয় আমরা অনেকটাই সচেতন, মানে অনেকটাই বিষয়টা থেকে দূরে থাকতে পারি আর কি। আমাদের তথ্য
সেটাই কথা, সচেতন আমাকে নিজেকেই থাকতে হবে,
ইনফরমেশন নিয়ে
সেই সব জিনিসগুলো থেকে দূরে থাকতে পারি। আর স্যার খুব ভালো বললেন, যেটা আমরা সামনে বলবো না সেটা অবশ্যই ইয়েতে বলবো না, অনলাইন বলবো
না।
মানে এই যে এথিক্স, এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা যে মানে সেটা আমি আমার যা কোর্সেস গুলো থাকে বা তার মধ্যে আমি অ্যাড করে রাখি সাবজেক্ট, এটা কি সাইবার এথিক্স। মানে আমরা যেমন একটা স্কুলে গিয়ে শিখি যে নোংরা ফেলবে না, আবর্জনা ফেলবে না, অমুক জায়গায় কাউকে কটু কথা বলবে না, এগুলো যেমন অকখর মতো আর কি জীবনে, সেরকম সাইবার আমি যখন
এথিক্স থাকে, হ্যাঁ
সেখানে কিছু অকখ আমাদের জানাও,
যেমন আমাদের জার্নালিস্টিক এথিক্স আমরা সব সময় মানছি, যাই হোক
এটার মতো এটিকেট, এটাকে নেটিকেট বলে, নেটিকেট।
আচ্ছা এটিকেট। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আশা করছি সেলিম কি মনে করো যে তারা জানতে পারলেন, সচেতন হবে?
নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার বিশেষ করে অ্যাডভোকেট চৌধুরীর লাস্টে যে তিনটা শব্দ বললেন, সচেতনতা, সচেতনতা এবং সচেতনতা, এই ভার্চুয়াল বিশ্বে আপনারা আরও সচেতন হয়ে চলবেন ভবিষ্যতে। আজকের আলোচনা থেকে অন্তত এই সচেতনতাটুকু যারা শুনেছেন তাদের ভিতরে জাগ্রত হবে এই আশা করছি। সবাইকে ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিপ্রিয়া।
সিরিয়ায় প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স সংস্থার পরিদর্শকেরা গিয়ে পৌঁছেছেন। শনিবার থেকে সিরিয়ার ডোমায় তাদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের নমুনা সংগ্রহ করার কাজ করার কথা রয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সম্প্রতি ডুমায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়। প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্সের কর্মকর্তারা এবং পর্যবেক্ষকেরা যে এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বলা হয়েছে সেখানকার ভূপরিবেশগত নমুনা সংগ্রহ করবেন, যার মধ্যে মাটির নমুনা সহ যারা ওই আক্রমণের শিকার হয়েছেন তাদের রক্তের নমুনাও সংগ্রহ করবেন। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে এক নিরাপত্তা চৌকিতে তালিবান বিদ্রোহীরা হামলা চালিয়ে অন্তত ১১ জন সরকারি নিরাপত্তা সেনাকে হত্যা করেছে। বৃহস্পতিবার রাতে হিরাত প্রদেশের সিন্দান্দ শহরে ওই আক্রমণ হয়। ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে সন্ত্রাসের অভিযোগে আজ বামপন্থীরা ৬ ঘণ্টার সাধারণ ধর্মঘট করে। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কলকাতাসহ গোটা রাজ্যের অবস্থা স্বাভাবিক ছিল। এ বিষয়টি নিয়ে পরমাশীষ ঘোষ রায়ের রিপোর্ট।
এদিন উত্তর মধ্য কলকাতার লেকটাউনে ধর্মঘটের সমর্থনে বামেদের মিছিল বেরোয়। দক্ষিণ কলকাতার যাদবপুর 8B এলাকায় ধর্মঘটের সমর্থনে প্রথমে জমায়েত করে বামেরা, পরে ব্যানার পোস্টার নিয়ে মিছিল করে বিভিন্ন এলাকায় ঘোরে তারা। বামেদের দাবি, তৃণমূল কর্মীরা ভয় দেখানো ওই এলাকায় অনেকেই দোকান খোলা রাখতে বাধ্য হয়েছেন। পাশাপাশি রাস্তায় অন্যদিনের মতো বেরিয়েছে মানুষ, চলে যানবাহনও। যদিও এদিনের এই বন্ধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, তবে তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। সেই সাথে রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছিল সচল থাকবে বাংলা, সরকারি কর্মীরা কাজে না এলে কাটা যাবে ছুটি ও বেতন, কর্মজীবনের একদিন বাদ যাবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল রাজ্য প্রশাসনের সদর দপ্তর ৯৯। অশান্তি রুখতে শহরের বিভিন্ন জায়গায় আজ মোতায়েন ছিল পুলিশ। অন্যদিনের মতোই সচল ছিল বিমানবন্দর, লোকাল ট্রেন ছিল স্বাভাবিক, এবং একই সাথে গোটা রাজ্যের জেলা, সদর, মহকুমা, ব্লক ও শিল্পাঞ্চলের চিত্রটাও ছিল সেই একই প্রতিদিনের মতোই সচল। পরমাশীষ ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বৈঠক করবেন। দুদেশের নেতার মধ্যকার আলোচনায় বাণিজ্য, উত্তর কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কিত বিষয়গুলো প্রাধান্য পাবে। আসন্ন ওই বৈঠকে জাপানের পক্ষে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে তা এ মাসের প্রথম দিকেই জাপানের মন্ত্রী পরিষদের প্রধান সচিব আলাপ আলোচনা করে রেখেছেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট শুক্রবার মিথ্যাচার এবং অসৎ থাকার দায়ে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আর কখনোই সরকারি পদের যোগ্য নন বলে রায় দিয়েছেন। বিদেশি সূত্র থেকে আয় গোপন করার দায়ে উচ্চ আদালত ৬৭ বছর বয়সী শরীফকে জুলাই মাসে দোষী সাব্যস্ত করে। গাজার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন শুক্রবার ইসরায়েল নিরাপত্তা বাহিনীর গুলিতে এবং কাঁদানে গ্যাসের আঘাতে ১৬০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনিরা গাজা উপত্যকায় এবং ইসরায়েলি সীমান্ত এলাকায় বেড়া পার হবার চেষ্টা করলে তাদের উপরে ওই হামলা হয়।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন রেনাস রিমকোস। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.